রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা। এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সব নাম আল আসমাউল হুসনা নিয়ে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নতুন ধারাবাহিক আলোচনা আল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম এবং সুন্দর গুণবাচক নামসমূহের পরিচিতি। এই গুণবাচক উত্তম নামসমূহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যসমূহের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জানতে পারব বিশ্বজাহানের যিনি সত্যিকারের রব, সেই একক অদ্বিতীয় সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পরিচয় সম্পর্কে। আজকের পর্ব, প্রথম পর্ব, এখানে আলোচিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ, ভুল কিংবা অসম্পূর্ণ এবং দলিলবিহীন মন গড়া ধারণার যে বাস্তবতা ও তার ভয়াবহ পরিণতি সম্পর্কে। এরপর দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ, আল আসমাউল হুসনা সেগুলো কী এবং কেন সেগুলো আমরা জানব, সেগুলো জানার প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে। এরপর তৃতীয় পর্বে এই আসমাউল হুসনা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ সেগুলো আমরা কীভাবে বুঝব, এ প্রসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেই বিষয়গুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কাজেই প্রথম তিনটি পর্ব ভূমিকা হিসেবে রয়েছে। এরপর চতুর্থ পর্ব থেকে সরাসরি আমরা আল আসমাউল হুসনা এর অন্তর্ভুক্ত সুন্দর উত্তম নামসমূহ সেগুলো এক এক করে জানার চেষ্টা করব। শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কাজকে সহজ করে দেন, আমাদের প্রচেষ্টাকে কবুল করেন এবং এতে তার নিজের পক্ষ থেকে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার মুশরিকরা আসলো এবং এসে জানতে চাইল তার রবের পরিচয় সম্পর্কে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকরা আসলো এবং এসে বলল, হে মুহাম্মদ, আপনি আমাদেরকে আপনার রবের পরিচয় সম্পর্কে, আপনার রবের বংশ পরিচয় প্রদান করুন। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস নাজিল করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন, তিনি আল্লাহ যিনি এক অদ্বিতীয়, যিনি একক, এবং আল্লাহ তিনি অমুখাপেক্ষী, তিনি কারো উপর নির্ভরশীল নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য ও সমকক্ষ কোনো কিছুই নেই। এই সূরা সম্পর্কে অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, নিশ্চয়ই এই সূরা, সূরা ইখলাস, এটা হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ। কোরআনের সমস্ত আয়াতগুলোকে যদি আমরা বিষয়ভিত্তিক এভাবে ভাগ করি তাহলে আমরা দেখতে পাই মূলত তিন ধরনের বিষয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতগুলোকে নাজিল করেছেন, এবং সেগুলো কি? সেগুলো হচ্ছে তাওহীদ, আখিরাত এবং রিসালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত সম্পর্কে কথা বলেছেন, রিসালাত সম্পর্কে, পূর্ববর্তী নবীদের ইতিহাস সম্পর্কে, নবী রাসূলদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং আলোচনা করা হয়েছে তাওহীদ সম্পর্কে। এবং এই অংশে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তম গুণবাচক নামসমূহ এবং তার বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে প্রকাশ করেছেন, তার নিজের পরিচয় প্রকাশ করেছেন। কাজেই যেহেতু কোরআনের প্রায় এক তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ, সেই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম এবং বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন, কাজেই এই বিষয়গুলো সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। মহাগ্রন্থ কোরআনের পাতায় পাতায় অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় উপস্থাপন করেছেন, তার বান্দাদের সামনে তার সুন্দর উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহকে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এবং আল্লাহর জন্যই রয়েছে সমস্ত উত্তম গুণবাচক নামসমূহ, কাজেই সে সমস্ত নাম ধরেই তোমরা তাকে ডাকো, দোয়া করো, ইবাদত করো, ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র এই প্রসঙ্গে আরও বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তার জন্যই রয়েছে সমস্ত উত্তম নামসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন,
কুল ইদউল্লাহা আও ইদউর রাহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা,
রহমান কিংবা আল্লাহ যে নামেই তোমরা তাকে ডাকো না কেন, সমস্ত উত্তম গুণবাচক নামসমূহ আল্লাহর জন্যই। ফালাহুল আসমা উল হুসনা। ওলামায়ে কেরাম তারা বলেছেন, তাওহীদের অর্ধেক বা 50% এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে জানা। আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় লাভ করা এটা হচ্ছে তাওহীদের অর্ধেক অংশ। আল্লাহ সুবহানাহু তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে তাওহীদের অর্ধেক অংশ, এবং বাকি অর্ধেক অংশ হচ্ছে এককভাবে শরীকবিহীন অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলাকে ইবাদত করা। সুতরাং প্রথমে আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় লাভ করা এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু তাআলার এককভাবে ইবাদত করা। ওলামায়ে কেরাম বলেছেন, জ্ঞানের সমস্ত শাখার মধ্যে মূল অংশ হচ্ছে এটা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে পরিচয় অর্জন করা। জ্ঞানের শুরুই হচ্ছে এখানে, এটাই হচ্ছে উৎস বা সূচনা। আল্লাহ সুবহানাহু তাআলার এই গুণবাচক নামসমূহ সম্পর্কে জানার বহু উপকারিতা এবং ফায়দা রয়েছে, যেগুলো আসছে পর্বে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। বুখারিতে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমা মিয়াতান ইল্লা ওয়াহিদ মান আহসাহা দাখালাল জান্নাহ। অন্যত্র কথাগুলো এভাবে এসেছে, মান হাফিজাহা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলার এমন 99টি নাম রয়েছে, এক কম 100 এমন নাম রয়েছে, যে ব্যক্তি মান আহসাহা সেগুলোকে সংরক্ষণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু তাআলার উত্তম গুণবাচক নামসমূহ শুধুমাত্র 99 সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, ওলামায়ে কেরাম সেগুলোকে আরও বেশি হিসাবে চিহ্নিত করেছেন এবং তারা বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলার উত্তম গুণবাচক নামসমূহের সংখ্যা অসংখ্য, যেগুলো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তার মধ্যে 99টি নাম এমন রয়েছে, যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে, মান আহসাহা অথবা মান হাফিজাহা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের ব্যাখ্যা এবং এর উপকারিতা সম্পর্কে সামনের দিকে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় লাভ করা, আল্লাহ সুবহানাহু তাআলার উত্তম গুণবাচক নামসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই বিষয়টি আমরা দেখতে পাই জ্ঞানের একটি অবহেলিত শাখা। অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার প্রচেষ্টা গ্রহণ করেন না, অথচ এই বিষয় সম্পর্কে জানার গুরুত্ব অপরিসীম। যেহেতু আমাদের আজকের এই পর্ব ভূমিকাস্বরূপ, কাজেই শুরুতেই আমরা বিস্তারিত আলোচনায় না গিয়ে সাধারণ প্রেক্ষাপট উপস্থাপনের মাধ্যমে আমাদের আলোচনা শুরু করেছি। কেন আমরা প্রথমেই আল আসমা উল হুসনা বা আল্লাহ সুবহানাহু তাআলার উত্তম গুণবাচক নামসমূহ, সেগুলোর পরিচয় ইত্যাদি আলোচনার মাধ্যমে বিষয় শুরু করলাম না? এ প্রসঙ্গে আমরা বলতে চাই যে যে কোনো একটি বিষয়কে ভালোভাবে বোঝার জন্য অনেক সময় তার বিপরীত বিষয় জানা এবং বোঝা জরুরি। অন্যান্য বাতিল ধর্মগুলোতে যেভাবে একমাত্র ইবাদতের যোগ্য সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়কে বিকৃত করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং বিভিন্ন ভ্রান্ত গুণ এবং বৈশিষ্ট্য সহকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, শুরুতে সেই বিষয়গুলো দেখলে আমাদের মধ্যে এই অনুভূতি সৃষ্টি হয় যে ইসলামের দিশা দান করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, কত বড় অনুগ্রহে আমাদেরকে ধন্য করেছেন। ফলে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ সৃষ্টি হয়, তার শুকর গুজার বান্দা হওয়ার অনুভূতি আমাদের মধ্যে জেগে ওঠে। বাতিলকে বোঝার মাধ্যমেই হকের পরিচয় সুস্পষ্ট হয়ে আসে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার একটি বিখ্যাত উক্তি রয়েছে এরকম, তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইসলামের করাগুলো এক এক করে খুলে যেতে শুরু করবে, ইসলামের বন্ধন বা করাগুলো এক এক করে উন্মুক্ত হয়ে যেতে থাকবে। এবং সেটা কখন ঘটবে? ওমর ইবনে খাত্তাব তিনি বলেছেন, সেটা সেই সময়ে ঘটবে যখন এমন একটি প্রজন্ম আসবে, এমন লোকের আসবে যারা ইসলামের উপরেই বড় হবে, ইসলামের উপরেই বেড়ে উঠবে, কিন্তু জাহিলিয়াত কি সেই বিষয়গুলো সম্পর্কে তারা জানবে না, কোনো জ্ঞান রাখবে না। সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তিনিও একই ধরনের একটি বিষয়কে উপস্থাপন করে বলেছেন, তিনি উদাহরণ এবং উপমা দিয়ে বুঝিয়েছেন যে একজন পথিক যে ভ্রান্ত পথে ছুটে ছুটে দিশেহারা হয়েছে, মরুভূমিতে পথ হারিয়ে মরীচিকার পিছনে ছুটে যে দিশেহারা, একমাত্র সেই পথিক সঠিক পথের যে দিশা তার উপযুক্ত কদর করতে জানে, একমাত্র সেই পথিক জানে সঠিক পথের দিশা এটা কত মূল্যবান, সে এর কদর করতে জানে। মানব জাতির বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট, বর্তমান সময়ের পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই যে এমন মানুষ খুব কম রয়েছেন যারা একেবারে সরাসরি বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বকে অস্বীকার করেন। অধিকাংশ মানুষ তারা দাবি করেন যে তারা আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বে বিশ্বাসী, নিজ নিজ ধর্ম অনুসারে তারা সবাই সেই একক সত্তার ইবাদত করে যাচ্ছেন, এমন দাবি কম বেশি সবাই করে থাকেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু এমন অবস্থায় যখন তারা শিরিক করে, অর্থাৎ শিরিক না করে অধিকাংশ মানুষ আল্লাহর উপর ইমান আনে না। যেমন আরবের সেই মুশরিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উপস্থাপন করেছেন যে সেই মুশরিকদেরকে যদি প্রশ্ন করা হতো, তাদের কাছে জানতে চাওয়া হতো যে তোমরা বলো এই আসমান এবং পৃথিবীতে যা কিছু আছে এগুলোর মালিকানা কার জন্য, তখন তারা বলতো এই সবই তো আল্লাহর জন্য। কিংবা যদি তাদেরকে প্রশ্ন করা হতো এগুলো কে সৃষ্টি করেছেন, কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছেন, তখন তারা বলতো এসব আল্লাহই করছেন। কাজেই এর পরেও কিভাবে তারা বিভ্রান্ত হচ্ছে, কিভাবে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণবাচক বৈশিষ্ট্য, বিভিন্ন গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহকে আরবের সেই মুশরিকরা অস্বীকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা বিভিন্ন রকমের সমকক্ষ স্থাপন করেছিল। সেই মূর্তিগুলোর মধ্যে আমরা জানি লাত, উজ্জা এবং মানাত, এগুলো ছিল প্রধান মূর্তি। কিছু বর্ণনায় উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ নামকে বিকৃত করে তারা লাত নামটি স্থাপন করেছিল সেই মূর্তির জন্য। আল আজিজ এই নাম বিকৃত করে উজ্জা নাম তারা স্থাপন করেছিল সেই মূর্তির জন্য। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আল মান্নান, সেই নামটিকে বিকৃত করে মানাত নামে একটি মূর্তি তারা সাব্যস্ত করেছিল। অথচ এই মুশরিকদেরকে যদি বলা হতো রহমানের উপর বিশ্বাস স্থাপন করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে একটি হচ্ছে তিনি আর রহমান, তখন তারা আল্লাহর সেই নামের সাথে কুফুরি করত, অস্বীকার করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বৈশিষ্ট্যকে তারা অস্বীকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, এবং তারা রহমানের প্রতি কুফুরি করে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তাদেরকে বলা হয় যে তোমরা রহমানের উদ্দেশ্যে সিজদা করো, তখন তারা বলে কলু ওমার রহমান, রহমান কি তাকে তো আমরা চিনি না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে না জানা এবং না চেনা, এটা হচ্ছে শিরক এবং কুফুরের দরজা উন্মোচনকারী বিষয়। সেই মুশরিকরা যখন তাদের সামনে মূর্তিগুলোকে স্থাপন করত, সেই অবস্থায় তারা সরাসরি আল্লাহকে অস্বীকার করত না, কিন্তু সেই মূর্তিকেও আল্লাহর সঙ্গে ইলাহ হিসেবে সাব্যস্ত করত। কেউ সরাসরি, কেউ মাধ্যম হিসেবে, কেউ সুপারিশকারী হিসেবে, আবার কেউ বা বলতো যে আমরা মূর্তির কাছে চাই না, তবে সামনে রাখি যেন আমাদের মধ্যে ইবাদতে আগ্রহ সৃষ্টি হয় কিংবা ধ্যান সৃষ্টি হয়। এই সবগুলি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আবার কেউ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন ভ্রান্ত ধারণা রাখত যে যদি আমরা সরাসরি আল্লাহর কাছে চাই, আল্লাহ কি আমাদেরকে দিবেন, আল্লাহ কি আমাদের কথা শুনবেন। আবার কেউ মনে করতো শুধুমাত্র উচ্চস্বরে যদি আমরা ডাকি তাহলেই কেবল আল্লাহ শুনতে পারবেন, যদি আমরা চুপি চুপি কথা বলি, একান্তে কথা বলি, গোপনে কথা বলি, সেগুলো আল্লাহ শুনবেন না, সেগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। বুখারিতে একটি হাদিস এই প্রসঙ্গে এসেছে, আমরা দেখতে পাই হাদিসের বর্ণনাকারী বলছেন যে কাবার কাছে তিন ব্যক্তি একত্রিত হয়েছিল। বর্ণনাকারী বলছেন যে তাদের বাহ্যিক আকৃতি এমন ছিল যে তাদের দেহে চর্বি ছিল অনেক বেশি কিন্তু মাথায় বুদ্ধি ছিল খুবই কম। তাদের দেহে চর্বি ছিল বেশি কিন্তু অন্তরে বুদ্ধি ছিল খুবই কম। যখন তারা কাবার সামনে ছিলেন সেই অবস্থা বর্ণনা করে বলা হচ্ছে যে তাদের একজন বলছে বাকি দুইজনকে যে তোমরা কি মনে করো, আমরা যা বলছি আল্লাহ কি সেটা শুনছেন? এক ব্যক্তি জবাবে বলল, আমরা যদি উচ্চ স্বরে বলি, জোরে জোরে বলি, তাহলেই একমাত্র আল্লাহ শুনতে পারবেন। আরেক ব্যক্তি বলল, যদি আমরা চুপি চুপি বলি তাহলে তিনি শুনতে পাবেন না। আরেকজন ব্যক্তি সে বলল, যদি আমরা জোরে বললে তিনি শুনতে পান, তাহলে তো চুপি চুপি বললেও তিনি শুনতে পাবেন। এই একটি বিষয় নিয়ে তিন ব্যক্তি সেখানে আলাপ আলোচনা করছিল। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াত নাজিল করলেন।
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَا أَبْصَارُكُمْ وَلَا جُلُودُكُمْ وَلَكِنْ ظَنَنْتُمْ أَنَّ اللَّهَ لَا يَعْلَمُ كَثِيرًا مِمَّا تَعْمَلُونَ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, তোমাদের কান, তোমাদের চক্ষু এবং তোমাদের ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে না, এমন ধারণার বশবর্তী হয়ে তোমরা তাদের কাছে কোনো বিষয় গোপন করতে না। তবে তোমাদের ধারণা ছিল এটাই যে তোমরা যা করো তার অনেক খবরই আল্লাহ রাখেন না, অনেক কিছুই হয়তো আল্লাহ জানেন না, এই ধারণা তোমাদের ছিল। অথচ আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় কি? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে তার পরিচয় উপস্থাপন করে যে নামগুলো উপস্থাপন করেছেন সেখানে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আস-সামিয়, যিনি সর্বশ্রোতা, যিনি সব কিছু শোনেন। আল্লাহ সুবহানাহু তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আল-বাসির, তিনি সর্বদ্রষ্টা, যিনি সব কিছু দেখেন, যিনি তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। আল্লাহ সুবহানাহু তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আর-রাকিব, তিনি পর্যবেক্ষক, যিনি তত্ত্বাবধায়ক, যিনি নিয়ন্ত্রক। এমন আরেকটি নাম হচ্ছে আর শাহিদ, যিনি সাক্ষী, যিনি প্রত্যক্ষদর্শী। সুতরাং এই যে প্রেক্ষাপট এবং পরিস্থিতি, সেখান থেকে আমরা দেখতে পাই যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস করেন, বিশ্বজাহানের একক রব, একক ইলাহের অস্তিত্বে যারা বিশ্বাস করেন, তাদের মধ্যে প্রথমে অবশ্যই রয়েছেন মুসলিমরা, যারা আল্লাহকে আল্লাহর প্রদত্ত নামে, আল্লাহর প্রদত্ত পরিচয় এবং বৈশিষ্ট্যের মাধ্যমে, যে বৈশিষ্ট্য এবং পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস উল্লেখ করেছেন, সেই সমস্ত উত্তম গুণবাচক নাম আল আসমা উল হুসনা, সেগুলোর মাধ্যমে চিনে থাকেন, সেগুলোর মাধ্যমে আল্লাহর ইবাদত করেন এবং ডাকেন। বিপরীতে বিভিন্ন ভ্রান্ত ধর্মের অনুসারী ব্যক্তিরা, তারাও দাবি করেন যে তারা আল্লাহকে মানেন এবং তারা বলে থাকেন যে আমরা আল্লাহকে হয়তোবা আল্লাহ নামে ডাকি না, অন্য নামে, অন্য বৈশিষ্ট্য সহকারে আমরা তাকে চিনি, তাকে শনাক্ত করি, তাকে জানি। যেমন আমরা বিভিন্ন ধর্মে দেখতে পাই আল্লাহর পরিবর্তে যাদেরকে রব বা ইলাহ হিসেবে সাব্যস্ত করা হয়েছে তাদেরকে বিভিন্ন রকমের নাম প্রদান করা হয়, যেমন গড, ঈশ্বর, হরি, ব্রহ্মা, জিউস কিংবা অসীম সত্তা, স্পিরিট, হলি স্পিরিট, এভাবে নানা রকমের নামে সেগুলোকে নামকরণ করা হয়েছে এবং সবাই দাবি করছে যে আমরা সেই একক সত্তাকেই ইবাদত করছি, শুধুমাত্র নামের যা পার্থক্য এতটুকুই পার্থক্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে মুখে শুধুমাত্র দাবি করলেই ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী ভিন্ন বিষয়গুলো সবাই একই বিষয় এমন হয়ে যায় না। একটি বিষয় থেকে আরেকটি বিষয়কে আমরা কীভাবে পৃথক করে থাকি? প্রথমত অবশ্যই নিজ নিজ নামের মাধ্যমে একটি বিষয় থেকে আমরা আরেকটি বিষয়কে পৃথক করে থাকি, কারণ নাম হচ্ছে পরিচয় প্রদানের একটি মাধ্যম। এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে কেউ দাবি করছে যে নাম নাম ভিন্ন হলেও আমি আসলে একই বিষয় বা একই সত্তাকেই বোঝাচ্ছি, তখন দেখতে হয় যে সেই নামের পেছনে গুণ বা বৈশিষ্ট্যগুলো কী কী। যদি তারা বলে যে আমরা ভিন্ন নামে হলেও একই সত্তার ইবাদত করছি, তাহলে আমাদেরকে বলতে হবে যে ঠিক আছে, তুমি যে সত্তাকে বোঝাচ্ছ তার পরিচয় এবং বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করো। এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে বৈশিষ্ট্যগুলো সব হুবহু একই রকম মিলে যাচ্ছে, সেই ক্ষেত্রে ধরে নিতে হবে যে হ্যাঁ, শুধুমাত্র নামের তফাত। কিন্তু যখন দেখা যাবে যে নাম যেভাবে ভিন্ন, ঠিক সেভাবে নামের পেছনে যে বৈশিষ্ট্যগুলো সেগুলোও ভিন্ন, তখন এই সত্যের কাছে আমাদেরকে একমত হতে হবে যে এই রকম ভিন্ন নাম এবং ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী সত্তাগুলো কখনোই এক হতে পারে না। এখানেই হচ্ছে ইসলামের বিপক্ষে বিভিন্ন বাতিল ধর্মে যে ইলাহ বা রব বা প্রভুদেরকে কল্পনা করা হয়েছে তাদের মধ্যে পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে যে সমস্ত ইলাহ, রব বা প্রভুকে সাব্যস্ত করা হয়েছে সেই সমস্ত ধর্মে, তাদের মধ্যে যেভাবে নামের পার্থক্য, সেভাবে গুণ এবং বৈশিষ্ট্যের মধ্যেও রয়েছে বিশাল পার্থক্য। কাজেই মুসলিমরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল আসমা উল হুসনা, উত্তম গুণবাচক নামসমূহের মাধ্যমে এবং তার বৈশিষ্ট্যসমূহের মাধ্যমে চিনেছেন, সে বিষয় অন্যান্য ধর্মে নেই। কাজেই যেটা মানুষের স্বভাব ধর্ম বা ফিতরাতের দাবি, মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের দাবি, মানুষ এটা বলে এবং স্বীকার করে থাকে যে বিশ্বজাহানের রব, ইলাহ বা প্রভু কখনোই একাধিক সত্তা হতে পারেন না, তিনি সবসময় একজনই হবেন। এবং এই বিষয়ে একমত হওয়ার পর যখন আমরা দেখব যে ইসলাম বাদে অন্যান্য ধর্মে এক এক নাম এবং এক এক গুণ এবং বৈশিষ্ট্য এক একজন ইলাহের জন্য বর্ণনা করা হয়েছে, যার একটির সঙ্গে আরেকটির কোনো মিল খুঁজে পাওয়া যায় না, তখন এটাও আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে সত্যিকারের যিনি একক সত্তা, একক ইলাহ, সেই আল্লাহর বিপরীতে অন্যান্য ইলাহদের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, ততটুকু অস্তিত্ব রয়েছে যতটুকু তারা নাম সর্বস্ব। যে নাম তাদের রয়েছে ওই নামের মধ্যেই তাদের কল্পিত অস্তিত্ব, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। ঠিক এই কথাগুলোই তুলে ধরেছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম যখন তিনি কারাগারে বন্দী ছিলেন তার কারাগারের সাথীদের উদ্দেশ্যে। ইউসুফ আলাইহিসসালাম তার তাওহীদের দাওয়াতে তাদেরকে বলেছিলেন, ইয়া সাহিবা ইসজিনি আরবাব মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার কারাগারের সাথীরা, তোমরা বলো পৃথক পৃথক অনেক উপাস্য, অনেক ইলাহ, এটা কি ভালো, নাকি সেই আল্লাহ উত্তম যিনি এক, যিনি পরাক্রমশালী। সুতরাং এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি গুণবাচক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আল্লাহ, তিনি হচ্ছেন আল ওয়াহিদ, যিনি একক, এবং আল্লাহ তার পরিচয় আল কাহ্হার, যিনি মহাপরাক্রমশালী। ইউসুফ আলাইহিসসালাম তিনি বলেছেন, মা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তোমরা আল্লাহকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত করছো, যেগুলো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছ। সেই নামগুলোর পক্ষে আল্লাহ কোনো সুলতান বা দলিল প্রমাণ অবতীর্ণ করেননি। কাজেই এটাই হচ্ছে বাস্তবতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে অন্য কোনো ইলাহের কোনো অস্তিত্ব নেই, একমাত্র একক ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ এই বিষয়ের বিপরীতে বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে কিভাবে মানুষেরা বিভ্রান্ত হয়েছেন, পথ হারা হয়েছেন এবং যে সমস্ত কল্পিত ইলাহ তারা সাব্যস্ত করে নিয়েছেন তাদের গুণ এবং বৈশিষ্ট্যের কি করুণ অবস্থা, কি করুণ এক চিত্র। কেউ গাছ, পাথর, মূর্তি, আগুন, পানি, বাতাস, এই প্রাকৃতিক বিষয়, চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, এগুলোকে ইবাদত করছে, এগুলোকে ইলাহ হিসেবে সাব্যস্ত করে নিয়েছে এই জড়বস্তুগুলোকে। আবার কেউ কেউ পশু পাখি, সাপ, ব্যাং, গরু, বাছুর, বানর, হনুমান, সেগুলোকে রব বা ইলাহ হিসেবে সাব্যস্ত করে নিয়েছে। আবার কেউ কেউ দেখা যায় নেককার ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবর মাজার সেগুলোকে, সেগুলোর ইবাদত করছে, কেউ জিন ফেরেস্তাকে ইবাদত করছে, আবার কেউ জীবিত ব্যক্তি যেমন ধর্মীয় কিংবা রাজনৈতিক নেতা তাদেরকে রব হিসেবে সাব্যস্ত করে নিয়েছে এবং তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন একক বৈশিষ্ট্যগুলোকে আরোপ করেছে এবং তাদের আনুগত্য ও ইবাদত করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টিগত বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এই দুইটি জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন। কাজেই মানুষ যদি স্বেচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে, আল্লাহকে চিনতে না পারে, আল্লাহর ইবাদত না করে, তাহলে দেখা যাবে সে ঠিকই অন্য কোনো সত্তার গোলামে পরিণত হয়ে যাচ্ছে, হয়তোবা নিজের নফস, নিজের প্রবৃত্তি, কামনা বাসনা, অথবা কোনো প্রাণহীন জড়বস্তু কিংবা কোনো প্রথা, কালচার কিংবা অন্য কোনো সত্তা তাদের ইবাদতে সে তাদের গোলামিতে সে বন্দী হয়ে যাচ্ছে। যে কারণে একজন কবি তিনি ঠিকই বলেছেন যে আল্লাহর কাছে একটি সিজদা হাজার গোলামি থেকে মুক্তি প্রদান করে। এবারে আমরা ইতিহাসের এবং অন্যান্য ধর্মের কিছু চিত্র দেখার চেষ্টা করব যেখানে মানুষেরা পথহারা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করতে চিনতে ভুল করে বিভিন্ন বাতিল ইলাহ সাব্যস্ত করেছে, তার একটি করুণ চিত্র আমরা দেখার চেষ্টা করব। অথচ কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে মানবজাতির শুরুতে পরিস্থিতি এমন ছিল না, চিত্র এমন ছিল না। মানবজাতির ইতিহাসে এমন একটি সময় অতিক্রান্ত হয়েছে যে সময় পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত প্রজন্মগুলো সবাই ছিল ইমানের উপর, তাওহীদের উপর, এককভাবে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উপরেই অটল ছিল। এবং এরপর একটি সময় এসেছে যখন ধীরে ধীরে বিচ্যুতি এবং মিথ্যার অনুপ্রবেশ ঘটেছে এবং সেই সময় থেকে মানবজাতি সত্য এবং মিথ্যা এই দুইটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এবং মিথ্যা নানা রকম দল উপদলে বিভক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, কানান নাসু উম্মাতা ওয়াহিদা, সমস্ত মানুষ ছিল একই জাতিভুক্ত, একই উম্মতভুক্ত। এরপর যখন বিভ্রান্তি এবং বিভক্তি সৃষ্টি হলো সেই অবস্থা বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তখন আল্লাহ মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য নবী রাসূল পাঠালেন যারা ছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী এবং তারা এসে যে সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষ বিতর্ক করত, মতভেদ করত, সেই বিষয়গুলোতে তারা সঠিক পথের নির্দেশনা প্রদান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবা আসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাস ফি মাখতালাফু ফিহি। এরপর আল্লাহ নবীদেরকে পাঠালেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এবং তারা এসে মানুষেরা যে বিষয়ে মতভেদ করত সেই বিষয়গুলোকে মীমাংসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে দিলেন সত্য কিতাব, সেই কিতাব সহকারে তারা মানুষের কাছে এসে বিষয়গুলোর ফয়সালা প্রদান করছিলেন। উদাহরণের মধ্যে প্রথমে আমরা উপস্থাপন করছি পৌত্তলিক ধর্মগুলোতে যে সমস্ত কল্পিত দেবদেবী, দেবতা সাব্যস্ত করা হয়েছে তাদের কিছু করুণ চিত্র। প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি যাদেরকে কিছু মানুষ সভ্যতা বা সিভিলাইজেশন বলে চিহ্নিত করেছেন তার মধ্যে একটি হচ্ছে গ্রিক সভ্যতা এবং এই উদাহরণের সঙ্গে সেই সমস্ত বিষয়গুলো মিল রাখে যেগুলো বিভিন্ন পৌরাণিক গ্রন্থ নির্ভর পৌত্তলিক ধর্ম, সেগুলোতেও যে ইলাহ হিসেবে দেবদেবীদেরকে উপস্থাপন করা হয়েছে তাদের ভূমিকা বা চিত্র কম বেশি একই ধরনের। সেখানকার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে দেবতারা একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব, সংঘাত, মারামারিতে লিপ্ত, ক্ষমতার লড়াইয়ে লিপ্ত এবং নানা রকমের অশোভনীয় কাজে তারা ব্যস্ত। গ্রিকদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা জিউসকে সাব্যস্ত করেছে তাদের প্রধান দেবতা হিসেবে এবং জিউসের যে চিত্র তারা অঙ্কন করেছে সেখানে আমরা দেখতে পাই যে একটি পবিত্র স্পিরিট হিসেবে যতটা না তিনি মিল রাখেন তার থেকে অনেক বেশি মিল রাখেন একটি অশুভ স্পিরিটের সাথে বা শয়তানের সঙ্গে। জিউসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার অন্তর পরিপূর্ণ, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্যের প্রতি হিংসা এবং বিদ্বেষে এবং সে আসক্ত খাদ্য এবং নিজের কামনা বাসনা বা নারীদের প্রতি। মানুষের অবস্থা কি হলো সেই বিষয় নিয়ে এই দেবতা মোটেও চিন্তিত নন, বরং তিনি তার নিজের রাজত্ব এবং তার ক্ষমতা টিকিয়ে রাখতেই মনোযোগী। এবং তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে তিনি অন্যান্য দেবতাদের উপরে বিভিন্ন সময়ে খুবই রাগান্বিত হয়েছেন, যেমন চিকিৎসাবিদ্যার জন্য যে গ্রিক দেবতাকে কল্পনা করা হয়েছে অ্যাসক্লেপিয়াস বা হেপিয়াস, তার উপর তিনি খুবই ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ তিনি অসুস্থ ব্যক্তিদেরকে সারিয়ে তুলতেন। অথচ সেই ব্যক্তিগুলো যদি মারা যেত তাহলে জিউস সেই মৃত ব্যক্তিদের জন্য কর লাভ করত। একইভাবে দেখা যাচ্ছে যে প্রধান গ্রিক দেবতা জিউস তিনি প্রমিথিউসের উপরে রাগান্বিত হলেন, ক্ষুব্ধ হলেন, কারণ প্রমিথিউস তিনি মানুষদেরকে আগুনের ব্যবহার শিখিয়েছিলেন। এভাবে বিভিন্ন রকমের ঘটনা তাদের গ্রন্থ পৌরাণিক গ্রন্থগুলোতে কিংবা কেচ্ছা কাহিনী সেখানে বর্ণনা করা হয়েছে। নানা রকমের শিরিক কুফর এবং দেবতা হওয়ার পরেও কত রকমের নিন্দনীয় এবং অশোভনীয় আচরণ করা যায় তার বর্ণনায় সেগুলো পরিপূর্ণ। ধোকা প্রতারণা এবং নানা রকমের অবৈধ সম্পর্ক, এগুলি হচ্ছে তাদের প্রধান ব্যস্ততা, প্রধান আচরণ। এই বৈশিষ্ট্যগুলো কিভাবে একজন সত্যিকারের ইলাহের বৈশিষ্ট্য হতে পারে? যে কারণে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে নিজের পরিচয় উপস্থাপন করে বলেছেন, আল্লাহ তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অন্য কোনো ইলাহ নেই। যদি কোনো ইলাহ থাকতো তাহলে প্রত্যেকেই নিজ নিজ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং এবং একে অন্যের উপরে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত। যদি আসমান এবং জমিনে একাধিক ইলাহ থাকতো তবে প্রত্যেকেই নিজের সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং অন্যের উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত। অন্যান্য পৌত্তলিক ধর্মগ্রন্থেও দেবদেবীদের সম্পর্কে যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তা কম বেশি একই ধরনের। এরপর আমরা আসছি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্যকে বিকৃত করা হয়েছে সেই প্রসঙ্গে। ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে আমরা জানি যে অতীতে একসময় এই জাতিগুলো সত্যিকারভাবেই আল্লাহর নবীদেরকে অনুসরণ করছিল এবং সেই অবস্থায় তারা ছিল মুসলিমদের অন্তর্ভুক্ত। কিন্তু যখন থেকে তারা নিজেদের খেয়াল খুশি, কামনা বাসনা এবং বিভ্রান্তির অনুসরণ করতে শুরু করেছে, সেই অবস্থা থেকে তারা কেউ অভিশপ্ত হয়েছে, কেউ পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিসসালাম, তার আরেকটি নাম হচ্ছে ইসরায়েল, এবং তার নাম অনুসারে তার সন্তানদের এবং তার বংশদেরকে পরিচিত করা হয়েছে বানী ইসরায়েল হিসেবে। তাদের মধ্যে ইমান ছিল, তাওহিদ ছিল, তারা একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের উপর একটি সময় পর্যন্ত অটল ছিল। এভাবে তাদের উপর আসলেন তাদের সবচেয়ে বড় নবী এবং রাসুল মুসা আলাইহিসসালাম। কিন্তু এর পরবর্তীতে ধীরে ধীরে তাদের মধ্যে বিচ্যুতি ব্যাপকতা লাভ করতে শুরু করলো এবং শেষ পর্যন্ত বর্তমানে এই ইহুদি ধর্মটি একদিকে বিভিন্ন পৌত্তলিক আচার আচরণের সমষ্টি, আরেকদিকে নানা রকমের ভ্রান্ত কেচ্ছা কাহিনী এবং নানা রকমের অন্ধ গোত্রবাদ বা জাতীয়তাবাদে পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণাকে এবং গুণ ও বৈশিষ্ট্যকে এই ধর্মে বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে। যেমন তাদের একটি গ্রন্থ বুক অফ জেনেসিস, সেখানকার তৃতীয় অধ্যায়ে আমরা দেখতে পাই সেখানে বর্ণনা করে বলা হয়েছে সেই ঘটনা প্রসঙ্গে যখন আদম আলাইহিসসালাম তিনি সেই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিলেন এবং তার ফল ভক্ষণ করেছেন। সেখানে তারা বলছে যে আদম গুনাহ করলেন যখন তিনি সেই গাছের কাছে গেলেন, এবং সেই গাছের বৈশিষ্ট্য তাদের গ্রন্থে তারা বর্ণনা করে বলেছে যে সেটা ছিল এমন একটি গাছ যার ফল খেলে মানুষ জানতে পারে যে কোন বিষয় ভালো এবং কোন বিষয় মন্দ। সেখানে বর্ণনা করে বলা হয়েছে যে আদম আলাইহিসসালাম তিনি একটি আওয়াজ শুনলেন এবং তিনি বুঝতে পারলেন যে তার প্রভু তিনি তার সন্ধানে সেই বাগানে এসেছেন। ফলে আদম তিনি একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে গেলেন। সেই অবস্থায় গড তিনি আদমকে খুঁজে পাচ্ছিলেন না এবং তিনি আদমকে খুঁজতে শুরু করলেন এবং বললেন, তুমি কোথায়? আদম বললেন, আমি অমুক স্থানে লুকিয়ে আছি, কারণ আমার গায়ের থেকে পোশাক খসে গেছে, আমি নগ্ন হয়ে গেছি। তখন গড বললেন, তুমি নগ্ন হয়ে গেলে কিভাবে? তাহলে কি তুমি সেই গাছের ফল ভক্ষণ করেছো যা খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম? লক্ষ্য করুন, এখানে গডের যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে গড তিনি জানেন না আদম কোথায় লুকিয়ে আছেন, গড তিনি এই খবরও জানেন না যে আদম সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছেন। এরপর বলা হচ্ছে গড বললেন, এখন তো দেখছি যে মানুষ আমাদের মতোই হয়ে যাচ্ছে, কারণ সে ভালো মন্দ এই বিষয়ের জ্ঞান অর্জন করে ফেলেছে এবং তাকে সেই সুযোগ আর দেওয়া হবে না যে সেই গাছের কাছে আরেকটি গাছ, যদি সে সেই জীবন প্রদানকারী বৃক্ষের কাছে যায় যার ফল খেলে সে চিরঞ্জীব হয়ে যাবে, সেই সুযোগ আর তাকে দেওয়া হবে না, কাজেই তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হোক। এটা হচ্ছে ইহুদি গ্রন্থে বর্ণিত আল্লাহ সুবহানাহু তাআলার কিছু বৈশিষ্ট্য এবং ঘটনা। এখানে আল্লাহ সুবহানাহু তাআলার পরিবর্তে গডের যে চিত্র অঙ্কন করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি গড তিনি এমন একটি সত্তা যিনি অনেক কিছুই জানেন না, তার মধ্যে অজ্ঞতা রয়েছে। যতক্ষণ পর্যন্ত আদম না বলছেন যে তিনি কোথায় লুকিয়ে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি তাকে খুঁজে পাচ্ছেন না, এবং তিনি বাগানে হেঁটে বেড়াচ্ছেন যেভাবে মানুষ হেঁটে বেড়ায়, এবং সেই গড এটাও আশঙ্কা করছেন যে মানুষ যদি জীবন প্রদানকারী গাছের ফল খেয়ে ফেলে তাহলে সে অমরত্ব লাভ করবে এবং এভাবে সে ঈশ্বরের সমকক্ষ হয়ে যাবে। এই ধরনের বিভ্রান্তিকর চিত্র উপস্থাপন করা হয়েছে ইহুদিদের গ্রন্থে আল্লাহ সুবহানাহু তাআলার পরিবর্তে যে গডকে তারা সাব্যস্ত করেছে তার প্রসঙ্গে। ইহুদিদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা আল্লাহর কথাকে আল্লাহর কালামকে পরিবর্তন করেছে, উপযুক্ত স্থান থেকে সেগুলোকে সরিয়ে দিয়েছে, বিচ্যুত করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইউহারিফুন আল কালিমা আম্মা ওয়াদিহি। শুধু এখানেই শেষ নয়, অন্যান্য ঘটনাতেও আমরা দেখতে পাই যখন তাদের মধ্যে মুসা নবী বর্তমান ছিলেন এবং মুসা আলাইহিসসালাম যখন সেই পাহাড়ে গিয়েছিলেন সেই অবস্থায় হারুন আলাইহিসসালাম তিনি তাদের উপর দায়িত্বপ্রাপ্ত ছিলেন, দুইজন রাসুল সেখানে বর্তমান থাকা অবস্থাতেও তারা কিভাবে আল্লাহর পরিবর্তে একটি বাছুরকে তাদের ইলাহ হিসেবে সাব্যস্ত করে নিয়েছিল। এবং শুধুমাত্র সেখানেই শেষ নয়, বরং তারা এটাও বলতে শুরু করেছিল যে এটা তো আমাদের ইলাহ একইভাবে মুসাহর ইলাহ, কিন্তু মুসা এই বিষয়ে ভুলে গেছে। ফাকালু হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা ফানাসি, এটা আমাদের ইলাহ মুসারও ইলাহ কিন্তু মুসা তাকে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা সত্তাগত এবং গুণবাচক বৈশিষ্ট্য বিকৃত করে তার জন্য তারা সন্তান সাব্যস্ত করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, তারা বলেছে উযাইর তিনি আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অন্যান্য বৈশিষ্ট্য পরিবর্তন করে নানা রকমের অশোভন বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু তাআলার উপরে আরোপ করেছে, যেমন তারা বলেছে আল্লাহ এমন একটি সত্তা যিনি কৃপণ এবং যিনি গরিব। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলল আল্লাহর হাত বাঁধা, অর্থাৎ আল্লাহ কৃপণ, তিনি উদার নন, তিনি দানশীল নন, তিনি তার মধ্যে বদান্যতা নেই। অন্যত্র ইহুদিরা বলেছে কালু ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তিনি গরিব আর আমরা হচ্ছি ধনী। অথচ কোরআন এবং হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সমস্ত গুণবাচক নাম আমাদের সামনে উপস্থাপন করেছেন, আল আসমাউল হুসনা, তার অন্তর্ভুক্ত নামসমূহের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আল গানি, তিনি আল ওয়াহাব, তিনি আল মান্নান এবং তিনি আল জাওয়াদ। আল গানি যিনি ধনী সম্পদশালী অমুখাপেক্ষী অভাবমুক্ত প্রয়োজনমুক্ত, আল ওয়াহাব যিনি বড় দাতা অধিক দাতা, তিনি দানশীল এবং বদান্য, আল মান্নান তিনি পরম উপকারী করুণাময়, তিনি সদয় এবং অনুগ্রহশীল, আল জাওয়াদ তিনি দাতা দানশীল উদার এবং বদান্যতা যার মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়। ইহুদিদের অনুরূপ বৈশিষ্ট্য খ্রিস্টানদের মধ্যেও আমরা দেখি, তারাও আল্লাহ সুবহানাহু তাআলার গুণ এবং সত্তাগত বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন করেছে এবং বিকৃত একটি চিত্র সাব্যস্ত করেছে। ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলল উযাইর আল্লাহর সন্তান, আর নাসারা খ্রিস্টানরা তারা বলল মাসীহ বা ঈসা আলাইহিসসালাম তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। তাদের অবস্থা ব্যক্ত করে চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারিয়াম, তারা তাদের আহবার এবং রুহবানদেরকে, তাদের পণ্ডিত এবং সংসার বিরাগীদেরকে, তাদের সামাজিক কিংবা ধর্মীয় নেতাদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে এবং মারিয়ামের পুত্র মাসীকেও। অথচ তাদের উপর আদেশ করা হয়েছিল যে তারা একমাত্র এককভাবে আল্লাহর ইবাদতই তারা করবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহ ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু, একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই তারা আদিষ্ট ছিল, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তারা যে বিষয়গুলোকে তার সাথে শরীক সাব্যস্ত করে তার থেকে তিনি অনেক পবিত্র, অনেক ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি কি লোকেদেরকে বলেছিলে যে আল্লাহকে ছেড়ে দিয়ে যেন তোমরা আমাকে এবং আমার মাকে ইলাহ হিসেবে সাব্যস্ত করো? ঈসা আলাইহিসসালাম সেই বিষয়কে অস্বীকার করবেন এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলবেন ক্বালা সুবহানাকা, হে আমার রব, আপনার পবিত্রতা, আপনার বরত্ব আমি ঘোষণা করছি। আমি কিভাবে এমন বিষয় বলতে পারি যে বিষয় বলার কোনো অধিকার আমার নেই? পৌরাণিক ধর্মগ্রন্থ নির্ভর গ্রিক সভ্যতা এবং অন্যান্য পৌত্তলিক ধর্মে ইলাহের বিকৃত চিত্র, একইভাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিকৃত অবস্থা, এরপরে আমরা যাচ্ছি আরব মুশরিকদের মধ্যে বিদ্যমান করুণ অবস্থা প্রসঙ্গে। আরবের সেই লোকেরা একটা সময় পর্যন্ত তারা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম, ইসমাইল আলাইহিসসালামের ধর্ম, তাওহীদের উপর অটল ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যেও বিচ্যুতি প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে তারা সম্পূর্ণভাবে ছিল শিরক এবং কুফরে নিমজ্জিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 400 বছর পূর্বে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আমর ইবনে আমির আল খুজাই, এবং সে বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে পশু ছেড়ে দেওয়া সেই রীতি প্রচলন ঘটিয়েছিল। বুখারী হাদিসে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমি দেখেছি জাহান্নামে আমর ইবনে আমির আল খুজাই সে তার নারী ভুঁড়ি টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং সেই ছিল প্রথম ব্যক্তি যে কোনো মূর্তির নামে পশু ছেড়ে দেওয়ার রীতি প্রচলন ঘটিয়েছিল। আরবের মুশরিকরা কীভাবে আল্লাহকে চিনতে ভুল করে বিভিন্ন পাথর এবং মূর্তিগুলোকে তাদের রব হিসেবে সাব্যস্ত করেছিল সেই প্রসঙ্গে আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই। আবু রাজা আল উতারিদি তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমরা জাহিলিয়াতের সময়ে পাথরের পূজা করতাম। যখন আমরা চমৎকার কোনো পাথর খুঁজে পেতাম তখন আমরা আগের পাথরকে নিক্ষেপ করে নতুন পাথরের পূজা করতে শুরু করতাম, আর যদি কোনো পাথর আমরা খুঁজে না পেতাম তাহলে কিছু মাটি স্তূপ করে একটা পাথরের মতো আকৃতি প্রদান করতাম, তারপর একটি ছাগল বা বকরি ধরে এনে সেটার দুধ দোহন করতাম সেই মাটির স্তূপের উপর, যেন বাহ্যিকভাবে সেটাকে দেখতে একটি চকচকে পাথরের মতো মনে হয়। এরপর সেই মাটির স্তূপের চারপাশে ঘিরে আমরা তাওয়াফ করতে শুরু করতাম। হারামের বাইরে যখন কোথাও তারা যেত সাথে করে তারা সেই পাথরগুলোকে নিয়ে যেত, এবং পাথর খুঁজে না পেলে যে কোনো মাটির স্তূপ নিয়ে এসে সেটাকে তারা তাওয়াফ করতে এবং ইবাদত করতে শুরু করত। এবং তাদের প্রসঙ্গে সবচেয়ে আশ্চর্যজনক বর্ণনা এটাই যে বর্ণনা করা হয়েছে যে যখন জাহিলিয়াতের সময় তারা কোথাও সফর করতে যেত তারা সাথে করে 4টি পাথর নিয়ে যেত। 4টি পাথর নেওয়ার কারণ হচ্ছে 3টি পাথর দিয়ে তারা পাতিল ঠেক দিয়ে রাখত, আগুন জ্বালাতো, রান্না করতো সফরে, এবং অবশিষ্ট যে 1টি পাথর থাকতো সেটাকে তারা পূজা করতে শুরু করত। কত করুণ এবং প্যাথেটিক তাদের সে অবস্থা। এই কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা সংক্ষেপে বুঝার চেষ্টা করলাম যে বিভিন্ন ভ্রান্ত ধর্ম এবং মতবাদে কীভাবে একমাত্র ইবাদতের যোগ্য ইলাহ বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে বিকৃত করা হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে অবাস্তব কল্পিত বিভিন্ন সত্তাকে ইলাহ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোথাও তাকে উপস্থাপন করা হয়েছে মানুষের অনুরূপ একটি সত্তা হিসেবে যার জন্য স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, আবার কোথাও তাকে দেবতা হিসেবে উপস্থাপন করা হয়েছে যিনি তার সমকক্ষ অন্যান্য দেবতাদের সাথে সবসময় ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত, এবং তিনি সবসময় নিজেই ভীত আতঙ্কিত থাকেন যে কখন কোন দেবতা না জানি তার ক্ষমতা নিয়ে যায়। আবার কোথাও বা সেই দেবদেবীদের চরিত্র এমনভাবে উপস্থাপন করা হয়েছে যারা যত রকমের নিন্দনীয় এবং মন্দ কাজ সেগুলোর প্রতি আসক্ত, নারীদের প্রতি আসক্ত, সমস্ত রকম নেতিবাচক চরিত্রের সমষ্টি হচ্ছে তাদের মধ্যে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, কৃপণতা, ধোকাবাদী, প্রতারণা ইত্যাদি সেই সমস্ত ইলাহাদের বৈশিষ্ট্য। এই যদি হয় দেবদেবী কিংবা সেই কল্পিত ইলাহাদের অবস্থা তাহলে কিভাবে তাদের ইবাদত করা যেতে পারে কিংবা আনুগত্য করা যেতে পারে? কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলো থেকে যখনই মানবজাতি বিচ্যুত হয়েছে তার 2 ধরনের ক্ষতির মাধ্যমে তারা আক্রান্ত হয়েছে। 1টি ক্ষতি হচ্ছে দুনিয়াবি ক্ষতি, আর 2য় ক্ষতি হচ্ছে আরও ভয়ঙ্কর এবং মারাত্মক আখিরাতে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হওয়া। দুনিয়াবি ক্ষতির মধ্যে আমরা বাহ্যিকভাবে যেটা চোখে দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে এটা যে এই সমস্ত ভ্রান্ত ধারণার কারণে মানুষ ধর্ম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভুল ধারণা গ্রহণ করে ধর্মের প্রতি তারা বিতশ্রদ্ধ হয়ে যায়, এবং মানুষদের একটা অংশ সরাসরি এই সব বিষয়কেই অস্বীকার করে বসে। আরেক দলের ক্ষেত্রে দেখা যায় যে তারা সরাসরি অস্বীকার না করলেও বাস্তব জীবন থেকে ধর্মের প্রভাব এটাকে অস্বীকার করে নেয় এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। বিভিন্ন উপাসনালয় এবং উৎসব অনুষ্ঠানের মধ্যেই এগুলোকে সীমাবদ্ধ করে রাখে এবং নিজেদের জীবন, সমাজ, রাষ্ট্র ইত্যাদি পরিচালনা করে নিজেদের খেয়াল খুশি মতো। ফলে মানুষ হয়ে মানুষেরা দেখা যাচ্ছে কেউ কেউ নিজের নফসের গোলামি করতে শুরু করে কিংবা কেউ তারই মতো অন্য আরেকজন মানুষের গোলামি করতে শুরু করে, এবং এটা হচ্ছে সরাসরি আল্লাহকে অস্বীকার করারই আরেকটি ভিন্ন রূপ বা নামান্তর। এভাবে মানব জাতি গাঢ় অন্ধকারে নিমজ্জিত এবং ঘুরপাক খাচ্ছে। আরেকটি ক্ষতি হচ্ছে যে সেই বাতিল ধর্মগুলোকে দেখে এবং গবেষণা করে কেউ কেউ এমন বিশ্বাস ধরে নিয়েছে, তারা মনে করছে যে ধর্ম হচ্ছে শুধুমাত্র দুর্বল চিত্তের মানুষের কল্পনা মাত্র, এবং তারা এই ধরনের থিওরি প্রদান করে যে প্রকৃতির শক্তিগুলোর বিরুদ্ধে টিকে থাকতে গিয়ে মানুষ এই ধর্মের বিষয়গুলো এবং ইলাহের বিষয়গুলোকে কল্পনা করে নিয়েছে, এটা হচ্ছে মনের একটি সান্ত্বনা, মানুষের একটি কল্পনা মাত্র। এ বিষয়ে তৃতীয় ক্ষতি হচ্ছে যে দুনিয়াতে যত রকমের বিশৃঙ্খলা এবং জুলুম, অন্যায় রয়েছে এবং এগুলোর পিছনের শক্তি হিসেবে রয়েছে বিভিন্ন রকমের ভ্রান্ত মতবাদ এবং আদর্শ, সেখানেও এই বাতিল চিন্তাধারার একটি প্রচ্ছন্ন প্রভাব আমরা দেখতে পাই। এবং সবচেয়ে বড় ক্ষতি যেটা, আখিরাতের ক্ষতি, যখন এই ব্যক্তিগুলো আখিরাতে বিচারের ময়দানে উপস্থাপিত হবে তখন তাদেরকে তাদের বাতিল ইলাহ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের দরজায় গিয়ে যখন তারা দাঁড়াবে, সেই অবস্থায় জাহান্নামের প্রহরী তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে কি কোনো রাসূল বা সতর্ককারী আসেনি? সেই অবস্থায় তারা আফসোস করে বলবে যে যদি আমরা শুনতাম বা বুদ্ধি খাটাতাম তাহলে তো আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। রাসূল অবশ্যই এসেছিল কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তির ওয়াদাই বাস্তবায়িত হচ্ছে। তারা বলবে অকলু লাউকুন্না নাসমাউ আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি আমরা শুনতাম বা আকল খাটাতাম, বুদ্ধি খাটাতাম, তাহলে আমরা আজকে এই আগুনের বাসিন্দাদের মধ্যে থাকতাম না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং গুণবাচক বৈশিষ্ট্যগুলোকে বিকৃত করা, এরপর বিভিন্ন বিকৃত ধর্মের উদ্ভব এবং সেখান থেকে এই চিন্তাধারা গ্রহণ করা যে ধর্ম একটি অবাস্তব, মানুষের কল্পনা মাত্র, মানুষের নিজের আবিষ্কার করা বিষয়, কিংবা কেউ কেউ যেমনটা মনে করে থাকেন যে মানুষের যাত্রা শুরু হয়েছে বনে জঙ্গলে উলঙ্গ পশুর মতো, তাদের কোনো বুদ্ধি বা উন্নত চিন্তাশক্তি ছিল না। তারা আরও মনে করেছেন যে মানুষ নিজেই এই বিষয়গুলো আবিষ্কার করেছে, মানুষের উপরে কোনো শিক্ষক, কোনো গাইড, কোনো পথপ্রদর্শক বা নবী ছিলেন না, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হেদায়েত কিংবা ওহী অবতীর্ণ করেননি। এগুলো হচ্ছে বিভ্রান্ত ব্যক্তিদের অবস্থা। অথচ বাস্তবে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সত্য এবং সঠিক পথের দিশা এবং তার সঠিক পরিচয়, গুণ এবং বৈশিষ্ট্য, আল্লাহ আসমাউল হুসনা সেগুলোকে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ঘটনা, তাকে জান্নাত থেকে দুনিয়াতে অবতরণের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, যখন তাকে নামিয়ে দেওয়া হয়েছিল সেই অবস্থায় আল্লাহ বললেন তোমরা সকলে এখান থেকে নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু হয়ে থাকবে, এবং এরপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, সেই অবস্থায় যে আমার হেদায়েতকে অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কোনো দুঃখ কষ্টেও পতিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম হচ্ছে, তিনি হচ্ছেন আল হাদি, যিনি পথপ্রদর্শক, যিনি হেদায়েত প্রদান করেন, সঠিক পথের দিকে মানুষকে পরিচালিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উদ্ভ্রান্ত এবং দিশেহারা অবস্থায় ছেড়ে দেননি, বরং মানুষের যাত্রাই শুরু হয়েছে, মানব জাতির যাত্রা শুরু হয়েছে একজন নবীর মাধ্যমে। আবু উমামা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম তিনি কি নবী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হ্যাঁ, তিনি নবী ছিলেন এবং আল্লাহ ওহির মাধ্যমে তার সাথে কথা বলেছেন। এবং এই বিশুদ্ধ হাদিসটি বর্ণনা করা হয়েছে ইবনে হিব্বানের গ্রন্থে। সেই আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত সমস্ত মানবজাতি যত প্রজন্ম ছিল তারা সবাই ছিল ইসলামের উপরে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তিনি বলেছেন, কানা বাইনা আদম ওয়া নূহ আশরাত কুরুন কুল্লুহুম আল ইসলাম, আদম এবং নূহের মাঝে ছিল 10টি প্রজন্ম বা 10টি শতক এবং তারা সবাই ছিল ইসলামের উপরে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আল হাদি, যিনি পথপ্রদর্শক, যিনি হেদায়াতকারী, তিনি সুনির্দিষ্ট উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, মানব জাতির সূচনা তিনি ঘটিয়েছেন নবীর মাধ্যমে, আদম আলাইহিস সালামের মাধ্যমে, এবং পথের দিশা প্রদান করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে এমন কোনো সম্প্রদায় তিনি রাখেননি যেখানে তিনি কোনো সতর্ককারী পাঠাননি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, এমন কোন সম্প্রদায় নেই যেখানে কোনো সতর্ককারী আসেনি। অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন যারা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্যকে মানুষের সামনে উপস্থাপন করেছেন। কাজেই নবী রাসূলগণ সবাই একই বার্তা, একই তাওহীদের দিশা মানুষকে প্রদান করেছেন, একই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্য মানুষের সামনে উপস্থাপন করেছেন। যে কারণে বুখারীতে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নবীগণের তুলনা বা সাদৃশ্য কিংবা দৃষ্টান্ত হচ্ছে যে তারা একে অন্যের সৎ ভাই সমতুল্য, অর্থাৎ তাদের মা ভিন্ন কিন্তু তাদের দিন এক। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, তাদের মা ভিন্ন কিন্তু তাদের দিন একই রকমের। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ এবং উপমা দিয়ে বুঝিয়েছেন যে নবী রাসূলদের মধ্যে তারা যেই সময়ে যে জাতির কাছে এসেছিলেন, নিজ নিজ জাতি এবং নিজ নিজ সময়ে তাদের শরীয়তের বিভিন্ন বিধিবিধান, এখানে কিছু কম বেশি পার্থক্য ছিল, যাদের জন্য যে বিধান উপযোগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তাদেরকে প্রদান করেছেন, কিন্তু প্রত্যেকের মূল বিষয় দিন ছিল একই। ওয়া দীনুহুম ওয়াহিদ, দিন তাওহীদ এবং ইমান একই আল্লাহর ইবাদত তারা করেছেন এবং সেই দিকে মানুষকে আহ্বান করেছেন। কোরআন থেকে এই দৃষ্টান্তর পক্ষে আমরা দেখতে পাই নূহ আলাইহিসসালাম তিনি বলছেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে এই আদেশ প্রদান করা হয়েছে যে আমি যেন আত্মসমর্পণকারী বা মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাই। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম মুসলিম হিসেবে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইয়াকুব আলাইহিসসালাম এবং তার সন্তানদের প্রসঙ্গ উপস্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুব ছিল মৃত্যু নিকটবর্তী? ইয়াকুব তার সন্তানদের প্রতি কি ওসিয়ত করেছিল? তিনি তার সন্তানদের প্রতি ওসিয়ত করে বলেছিলেন যে আমার পর, আমার মৃত্যুর পর তোমরা কোন রবের ইবাদত করবে? তখন সন্তানরা বলেছিলেন পিতা ইয়াকুবকে, তারা বলেছিলেন, আমরা ইবাদত করব আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের যিনি ইলাহ, সেই একক ইলাহের ইবাদত আমরা করব। ইলাহ ওয়াহিদ ও নাহনু লাহু মুসলিমুন, সেই একক ইলাহের আমরা ইবাদত করব যার ইবাদত করেছেন আপনি এবং আপনার পিতৃপুরুষ, এবং আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত, তার কাছে আমরা আত্মসমর্পণকৃত। ইউসুফ আলাইহিসসালাম তিনিও দোয়া করে বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তিনি বলেছেন, তাওয়াফানি মুসলিমাও ওয়ালহিকনি বিসালিহীন, হে আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসাবে আপনার কাছে আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যু প্রদান করুন এবং আমাকে সলেহীনদের অন্তর্ভুক্ত করুন। কাজেই কোরআন থেকে সমস্ত নবীদের সত্য দিন, তাওহিদ এবং ইসলাম সম্পর্কে পরিচয় আমরা লাভ করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি। আল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহের পরিচিতি, এই প্রসঙ্গে আমাদের প্রথম পর্বের শেষ অংশে আমরা চলে এসেছি। বাকি পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের পর্ব সমাপ্তির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আসুন কোরআন এবং হাদিসে উল্লেখিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নাম সমূহ এবং সেগুলোর পরিচয় সম্পর্কে আমরা জানি, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে চিনতে পারি, তার সুমহান সত্তার পরিচয় যেন আরও অধিকভাবে আমরা লাভ করতে পারি, এবং আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহ জানার মাধ্যমে বিভিন্ন উপকার আমরা লাভ করতে পারব, যার মধ্যে রয়েছে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করা। এটা হচ্ছে ঈমানের অর্ধেক বিষয়, তাওহীদের অর্ধেক বিষয় এর মধ্যে রয়েছে। জ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা। এটাই হচ্ছে জ্ঞানের সূচনা, জ্ঞানের উৎস। পূর্ববর্তী নেককারগণ সালাফগণ এই বিষয়ের উপর সর্বপ্রথম সর্বাধিক গুরুত্ব প্রদান করতেন। এই বিষয়গুলো জানার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার যে দরজা সেটা উন্মোচিত হয়, সেটা খুলে যায়। এই বিষয়ে জানার মাধ্যমে ঈমানের ভিত্তি স্থাপিত হয়, সঠিক পথের দিকে মানুষ পরিচালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম নাম এবং পরিচয় জানার মাধ্যমে আমাদের হৃদয়ে প্রাণ সঞ্চার হয় এবং ফলাফল হিসেবে আমাদের আমলে অগ্রগতি ঘটে, আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তাকওয়া এবং খাউফ সৃষ্টি হয়, এবং সর্বোপরি আমরা পৃথক করতে পারি কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। সবশেষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আলোচনাগুলো থেকে আমাদের সকলকে উপকৃত করেন। আল্লাহুম আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।